রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, জুমার দিন যে ব্যক্তি আমার উপর 80 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে কারি সাহেব রয়েছেন, আমরা কোরআনের পাকের তেলাওয়াত শুনব। আর ফয়জুর রহমান ভাই থেকে হামদে বাড়ি তালা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদেরকে জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমরা একটি বিষয় রেখেছি, বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাআলা। আসুন আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত করার পূর্বে এবং শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمْ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ
فنعم المولى ونعم النصير. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. ما شاء الله. এক ব্যক্তি কোথাও সফরে যাওয়ার জন্য বাস স্ট্যান্ড বা টার্মিনালে গিয়ে বসলো। কিছুক্ষণ পর অন্য একজন ব্যক্তি এসে তার পাশেই বসলো। প্রথম যে ব্যক্তি এসেছে সে নিজের ব্যাগও সাইডে রেখে বসছে। দ্বিতীয় যে ব্যক্তি আসলো তাদের দুইজনের মাঝখানে ওই ব্যাগটা আছে। প্রথম ব্যক্তি এসে বসে চতুর্দিকে দেখছে, হয়তো বা কোনো কিছু ভাবছে সে। হঠাৎ করে যখন দ্বিতীয় ব্যক্তির দিকে তাকালেন, তাকিয়ে দেখেন তার হাতে একটা বিস্কুটের প্যাকেট, আর বিস্কুটের প্যাকেট ছিঁড়ে সে ওখান থেকে এক একটি করে বিস্কুট মুখে দিচ্ছে। প্রথম ব্যক্তি একটু মনে মনে রাগ করলো কি আমাকে না বলে আমার ব্যাগ থেকে সে বিস্কুট বের করলো, আবার প্যাকেট ছিঁড়ে খাচ্ছে, আমাকে জিজ্ঞাসা করলো না, আমাকে বললো না। এরপর আবার সে ভাবলো কি এক প্যাকেট বিস্কুটের জন্য আমি তাকে কিছু বলবো, থাক যেহেতু সে বিস্কুটের প্যাকেট ছিঁড়েই ফেলেছে তো আমিও এখান থেকে কিছু খেয়ে নিই, তো সেও বিস্কুটের প্যাকেট থেকে মুখে দিচ্ছে। ধীরে ধীরে ওই প্রথম ব্যক্তি, অর্থাৎ যিনি ভাবলেন কি আমার ব্যাগ থেকে তিনি বিস্কুট বের করেছে, সে ধীরে ধীরে আরও রাগ বেড়ে গেল। কেননা একজন ব্যক্তি আমার ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করে ছিঁড়ে খাচ্ছে, আমাকেও বললো না, আর একটু অনুশোচনা নেই তার মধ্যে কি আমি আরেকজন ব্যক্তির বিস্কুট খাচ্ছি তাকে বললাম না, এমন কোনো ভাবভঙ্গিমা তার কাছে নেই, সে বিস্কুট একের পর এক মুখে দিচ্ছে। লাস্ট যে বিস্কুটটা ছিল সেটা যখন ওই দ্বিতীয় ব্যক্তি তুললো, তুলে সেটাকে অর্ধেক ভাগ করলো, ভেঙে অর্ধেকটা তার জন্য ওই প্যাকেটের উপরে রাখলো, আর অর্ধেক সে মুখে দিয়ে দিল। এখন প্রথম ব্যক্তি সে ভাবলো কি কেমন মানুষ ইনি, লাস্ট বিস্কুটটা আমার জন্য রেখে দিত, সে এটাও নিয়ে নিল, আবার ভেঙে আমার জন্য অর্ধেক করে সে খেয়ে ফেলল। তো প্রথম ব্যক্তি ওই ভাঙ্গা বিস্কুটটা মুখে দিল আর রাগ করে এখান থেকে উঠে গেল, গিয়ে বাসের মধ্যে বসলো। আর বাসের মধ্যে বসার পরে সে যখন তার ব্যাগ খুললো, ব্যাগ খুলে দেখে তার বিস্কুটের প্যাকেট তার ব্যাগের মধ্যেই আছে। মূলত ওই ব্যক্তি নিজের পকেট থেকে বের করে বিস্কুটের প্যাকেট ছিঁড়ে তারপরে বিস্কুট খাচ্ছিল। এখন সে মনে মনে লজ্জিত, বললো যদি আমি ওই সময় তাকে বলেই দিতাম যে আপনি কেমন মানুষ, আমার ব্যাগ থেকে বিস্কুট বের করে ছিঁড়ে খেয়ে ফেলছেন, আমাকে বললেন না, তখন তো আমি ওই সময় তো লজ্জিত হতামই, কিন্তু এখনও সে মনে মনে লজ্জিত যে ওই ব্যক্তির ব্যাপারে আমি কেমন কেমন ধারণা করেছি, কেমন কেমন কথা আমি মনে মনে বলেছি। এই যে এক আছে, মানুষ কিন্তু নিজের কর্মের কারণে, নিজের কর্মের দোষে অনেক সময় অনেক জায়গাতে লজ্জিত হয়, অপমানিত হয়, ছোট হয়, বা মানুষের কাছে সে শরম লজ্জা পায়, এটা নিজের কর্মের কারণে। সে যখন কর্মটা করে, যখন কথাটা বলে, সে কাজটা করে, তখন সে বুঝতে পারে না যে এর পরিবর্তে আমার কি হতে পারে, বা আমার কি হবে, বা আমাকে মানুষ লজ্জা দিবে, বা আমি ছোট হব, এটা সে ভাবতে পারে না, বুঝে না। যখন কাজটা হয়ে যায় এরপরে সে বুঝে। আর এরপর এর মধ্যে একটি কথাও আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এমন একটা কথাও আছে। তো হ্যাঁ, তো মানুষ এভাবে হয়ে যায় কথার কারণে, কাজের কারণে। এজন্য আজকের বিষয় আমরা রেখেছি কর্মদোষে লজ্জিত। মোবালিকে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে তাদের থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো। এর পূর্বে আসুন ফয়েজ ভাই থেকে হামদে বাড়িতে আল্লাহ শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে কালাম শ্রবণ করার চেষ্টা করুন। صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله
ربنا يا ربنا 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 Ya ilahi shodai ami tomar daner shongo chai Ya ilahi shodai ami tomar daner shongo chai Ya ilahi shodai ami tomar daner shongo chai mushkilete পড়লে তখন আসনকারীর সঙ্গ চাই রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা Ya ilahi bhulte chai shob moroner jontrona Ya ilahi bhulte chai shob moroner jontrona Ya ilahi bhulte chai shob moroner jontrona Mustafari nek chehar didar labher shongo chai মোস্তফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই রব্বানা ইয়া রব্বানা 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 ربنا يا ربنا 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 ইয়া ইলাহি আধার গোরে আসবে যখন কঠিন রাত 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 তাহারে প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই তাহারে প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি রোজ হাশরে পড়বে যখন দারুণ শোর 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 নিরাপ পত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই নিরাপত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই রব্বানা ইয়া রব্বানা 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 সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আমরা কালাম শুনছিলাম ফয়জুর রহমান ভাই থেকে আবার সময় দেব ফয়জ ভাইকে আমাদেরকে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন আজকে আমাদের সাথে জহিরুল ইসলাম ভাইও রয়েছেন আর আমাদের আহমদ হোসেন ভাইও রয়েছেন আজকের যে বিষয় আমরা নিয়েছি কর্মদোষে লজ্জিত আহমদ হোসেন ভাইয়ের কাছে আসবো শুরুতেই আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত মাদানী ফুল আমরা শ্রবণ করি জহির ভাইও আছেন এরপর আপনাদের কল এসএমএস ফেসবুক পেজে কমেন্টসের দিকে আসবো আমরা ইনশা আল্লাহ তাআলা আহমদ হোসেন ভাই আজকের বিষয়টা শুনতে পেয়েছেন কর্মদোষে লজ্জিত লজ্জিত হওয়ার পরে কিন্তু মানুষটা বুঝতে পারে কি হ্যাঁ এই কথাটা এই কাজটা যদি আমি না করতাম তবে এত মানুষের সামনে বা এভাবে আমাকে লজ্জিত হতে হতো না এ বিষয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে
বিসমিল্লাহির রহমানির রহিম আজকের বিষয়টা কিন্তু যুগ হিসেবে বা সময় হিসেবে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় জাকির ভাই আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই জবান কিন্তু অনেক বড় একটা নিয়ামত হিসেবে দান করেছেন এই জবানটা যদি আমরা সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করি দেখা গিয়েছে এই জবানের মাধ্যমে আমরা অনেক নেকি অর্জন করতে পারবো তাছাড়া আমরা এই জবানের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে কিন্তু সুপাত্র ভালো পাত্র হিসেবে আমরা গণ্য হতে পারবো এর বিপরীতে যদি আমরা এই জবানটাকে যদি সঠিক জায়গায় যদি ব্যবহার না করি তাহলে জবানের দ্বারা কিন্তু আমরা মানুষের কাছে লজ্জিত হতে হয়
আর এই জবানের ব্যাপারে কিবলা শাইখের তরিকা তামির আহলে সুন্নাত বলেন এই জবান হয়তো পারে একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে আবার এই জবান পারে একজন মানুষকে জাহান্নামে নিয়ে যেতে
এই জবানের দ্বারা আমরা যেভাবে মানুষের কাছে ভালো হতে পারি ঠিক তদ্রূপ কিন্তু এই জবান দ্বারা আমরা মানুষের কাছে খারাপও হতে পারি অনেক সময় কি হয় খারাপ তো হয় কিন্তু অনেক সময় হয়ে গেছে যে আমি এই জবানকে সঠিক ব্যবহার না করার কারণে মানুষের কাছে তো লজ্জিত হলাম তার কাছে ক্ষমা পর্যন্ত চাইলাম অনেক সময় বড় বড় ঝগড়া বিবাদ পর্যন্ত হয়ে যায় দেখা গেছে একটু জায়গা একটু ছোট্ট একটা কথা এই কথাটা এখানে না বলাটাই উচিত কিন্তু আমি বলে দিলাম বা এই ছোট্ট একটা কাজটা আমি এখানে না করাটাই উচিত আমি যদি এখানে করে দেই তাহলে হিতে বিপরীত হয়ে যায় তারপরেই দেখা গেছে কি মানে আমরা যদি কথাও বললাম না কিন্তু মনের মধ্যে আমরা এই চিন্তাটা করলাম যেটা চিন্তা করাটা উচিত ছিল না খারাপ ধারণা করাটা উচিত ছিল না কিন্তু খারাপ একটা ধারণা করলাম এই ধারণা করার কারণে কিন্তু দুনিয়া এবং আখিরাতের অনেক কল্যাণ থেকে আমরা বঞ্চিত হতে পারি যেমন শেখ তরিকত আমির আহলে সুন্নত তার বিশ্ববিখ্যাত কিতাব ফাইজানে সুন্নতের প্রথম খণ্ডের মধ্যে একটা খুব সুন্দর ঘটনা নকল করে যে বাগদাদ শরীফ একজন ব্যবসায়ী ছিল যিনি আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ রাখত মনে মনে আল্লাহর ওলিদেরকে ঘৃণা করত তো হযরতে সাইয়্যিদুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলাকে জুমার নামাজ পড়ে ওই ব্যক্তিরা তাড়াতাড়ি বের হতে দেখলো
আচ্ছা যারা আল্লাহর ওলিদের ব্যাপারে
বিদ্বেষ রাখত ওই ব্যক্তিটা বিশর হাফি রহমতুল্লাহ তাআলাকে দেখলেন যে জুমার নামাজ পড়ে উনি তাড়াতাড়ি বের হয়ে গেলেন ওই ব্যক্তিরা বলতেছে যে বিশর হাফি নাকি একজন আল্লাহর ওলি উনি আল্লাহর ওলি হলে জুমার নামাজ পড়ে তাড়াতাড়ি কেন বের হলেন ওনার তো উচিত ছিল মসজিদে আরো দেরি করা সময় অতিবাহিত করা যাক আমি দেখব উনি কি করে তো এই লোকটা করলো কি আল্লাহর ওলি বিশ্বর হাফি রহমতুল্লাহ তাআলার পিছু নিলেন দেখলেন যে বিশ্বর হাফি রহমতুল্লাহ তাআলার একটা ময়দানের দিকে যাচ্ছে সর্বপ্রথম গেলেন একটা দোকানের দিকে গিয়ে কিছু হালুয়া এবং রুটি ক্রয় করলো ওই লোকটা বলতেছে যিনি আল্লাহর ওলি একটু হালুয়া খাওয়ার আর রুটি খাওয়ার জন্য মসজিদ থেকে বের হয়ে গেল তাড়াতাড়ি বের হয়ে গেল পরে দেখলেন যে বিশ্বর হাফি রহমতুল্লাহ তাআলা একটা ময়দানের দিকে যাচ্ছে বলতেছে যখনই উনি খেতে বসবে তখনই আমি উনাকে ধরবো।
আচ্ছা,
তো ওই লোকটা বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলার পিছু যাচ্ছে, তো যাচ্ছে, যেতে যেতে দেখলেন যে বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলাই একটা মসজিদে প্রবেশ করলেন, আর ওই মসজিদের মধ্যে একজন অসুস্থ লোক শোয়া অবস্থায় ছিল। বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলাই ওই লোকটাকে কী করলেন, সেবা করলেন এবং খাবার খাওয়ালেন। তো ওই লোকটা বলতেছে যেহেতু উনি ওই লোকটাকে খাবার খাওয়াচ্ছে, যে আমি ভিতরে বাহির থেকে একটু ঘুরে আসি, দেখে আসি। গ্রাম ঘুরতে গেল, দেখতে গেল, তো এসে দেখলেন যে বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলাই নাই,
এখানে নেই,
ওইখানে নেই, উনি চলে আসছে। তো ওই লোকটা বলতেছে যে বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলা কোথায় গেছে। তো অসুস্থ লোকটা বলতেছে যে উনি তো বাগদাদে চলে গেছে। বলে বাগদাদ এখান থেকে কতটুক দূর? বলতেছে প্রায় 40 মাইল।
আচ্ছা,
40 মাইল দূর। বলতেছে উনি আবার কখন আসবেন? বলে যে উনি প্রত্যেক জুমার দিন এখানে আসে। তো বলতেছে আমি বাগদাদে যাব কিভাবে? বলতেছে আপনি যদি বাগদাদে যেতে হন তাহলে আগামী জুমা পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলা যখনই আসবে তখন উনি আপনি
আবার তার সাথে আপনি
যেতে পারবেন। তো বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলা ওই নির্দিষ্ট সময়ে
আবার আসলেন,
আবার আসলেন, এসে ওই অসুস্থ ব্যক্তিকে খাবার খাওয়ালেন। তো ওই লোকটা বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলার দরবারে ক্ষমা চাইলেন, বললেন হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি বেয়াদবি করে ফেলেছি। তখন বিশ্বর হাফি রহমতুল্লাহি তাআলা বললেন ঠিক আছে, তুমি কি করো, আমার পিছনে পিছনে আবার চলতে লাগলো, চলতে থাকো। তো কিছুক্ষণ চলতে কি করলেন, কিছুক্ষণ চলতে চলতে
40 কিলোমিটার পারি হয়ে আবার চলে আসলেন,
আবার নিজের স্থানে চলে আসলেন। তো এখান থেকে কিন্তু আমরা অনেক বিষয় শিক্ষা করতে পারি।
সবচেয়ে বড় বিষয় হলো যে তার একটা সন্দেহ, তার একটা ধারণা, খারাপ ধারণার কারণে সে লজ্জিত হলো, আর লজ্জিতর পাশাপাশি কিন্তু সে আল্লাহওয়ালাদের ব্যাপারে ভালো আকিদাও পেয়ে গেল, যেন আল্লাহর ওলিদের ব্যাপারে সম্ভব অল্প মুহূর্তের মধ্যেই কি 40 কিলোমিটার পাড়ি দেওয়া।
এটা কিন্তু আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু ওনাকে একটা কারামত স্বরূপ দান করেছে।
যে সময়ের ঘটনা, ওই সময় না এত দ্রুত যান ছিল, না প্লেন ছিল,
রাইট,
না দ্রুত গতিসম্পন্ন কোনো বাহন ছিল, বরং সেখানে উট ঘোড়া আর পায়ে হেঁটেই যেতে হতো, যেখানে কয়েক ক্রোশ বলা হয়, যেখানে যেতে হয়তো বা কয়েকদিন অতিবাহিত
হয়ে যায়।
অন্তত মাদানী চ্যানেল দর্শক বৃন্দ এটা ভাববে যে 40 মাইল তো হেঁটেও বা কয়েক মিনিটেও বর্তমান জামানায় যাওয়া সম্ভবপর, কিন্তু বিষয়গুলো আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে।
এত সহজ ছিল না ওই সময়ের পথগুলো চলা, এখন যতটুকু সহজ হয়েছে আমাদের জন্য। এখন তো 40 কিলোমিটার যদি কেউ ভাবে তো মনে করে কি 1-1.5 ঘন্টার রাস্তা হয়ে যাবে,
আর 10 মিনিটেও যাওয়া সম্ভব,
10 মিনিটেও যাওয়া সম্ভব হয়ে যায়। কিন্তু এমন একটা সময়, যে সময়ের ঘটনা শুনছি আমরা, এটা এমন সময় ছিল না কি 10 মিনিটে 1 ঘন্টায় 2 ঘন্টায় আপনি যেতে পারবেন, সেখানে দিনের পর দিনও লেগে যায় সাধারণ মানুষ যখন হাঁটা শুরু করে। কিন্তু আল্লাহর ওলিদের কাছে এমন ক্ষমতা, পাওয়ার আল্লাহ তাবারকতাল্লাহ দিয়ে রেখেছেন, তারা এক মুহূর্তের মধ্যেই সেখানে চলে আসেন।
তাছাড়া এটাও আমাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর ওলিদের সাথে কখনো আমরা যেন কি করি না,
বেয়াদবি
করি না, ওনাদের সাথে যেন বিদ্বেষ আমরা রাখি না, শত্রুমি আমরা করি না। বর্তমানে কিন্তু অনেক লোক আছে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করতে চায় বা বিরোধিতা করে, এটা থেকে সাবধান হওয়া উচিত। কেননা আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করি, বিরোধিতা করি, তাহলে জীবন কিন্তু ধ্বংস। দেখেন জাকির ভাই, আল্লাহর ওলি, ওলি শব্দটা নিসবত হচ্ছে কার দিকে? আল্লাহ তাআলার দিকে, আল্লাহর বন্ধু যিনি। অবশ্যই আমি যদি আমার বন্ধু, যে তার সাথে যদি কেউ ঝগড়া লাগে, শত্রুমি করে, তাহলে অবশ্যই আমার লাগবে,
আমার বন্ধুর সাপোর্টই করব,
আমি আমার বন্ধুর সাপোর্টই করব। আর যেহেতু ওলি, যেহেতু আমরা বলি আল্লাহর ওলি, ওলি মানে এখানে বন্ধু,
সাথে যখন কেউ বিদ্বেষ রাখে তো তার সাথে আল্লাহর বন্ধুর দিকেই সাপোর্ট থাকবে, আর যে বিদ্বেষ পোষণ করবে তার সাথে আল্লাহ তাবারকতাল্লাহ কেমন আচরণ করবে, কেমন তার অবস্থা হবে, আল্লাহ তাআলা তার অবস্থা কেমন করবে, এটা আমরা আগেও শুনেছি, বারবার শুনি। এই জন্য এমন ধারণা না রাখা উচিত যাতে কর্মের কারণে আমরা লজ্জিত না হই। জহিরের কাছ থেকে কিছু মাদানি ফুল নেই, কর্মদোষে লজ্জিত।
আসলে আমরা কাজের কারণে লজ্জিত হই এমন অসংখ্য বিষয় আছে,
রাইট?
আমরা যেমন উদাহরণগুলো আমরা শুনলাম, ধারণার কারণে লজ্জা পাওয়া, আপনার কাছ থেকে উদাহরণ শুনলাম যে চোখে দেখছি, ওই দেখা বিষয়টাকেও পরীক্ষা নিরীক্ষা না করে প্রয়োগ করার ক্ষেত্রে গিয়ে লজ্জা করা। তো আসলে এমন দৈনন্দিন জীবনে আমাদের পারিবারিক ব্যাপারে, আমাদের পরিবারের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটে যে আমরা বলে ফেলি অনেক সময়, কিছুক্ষণ পর আবার লজ্জিত হয়ে যাই, এই জন্য আমির আলী সুনাতের একটা বিখ্যাত বাণী, পেহলে তোলো বাদ মে বলো, অর্থাৎ প্রথমে ভাবো তারপরে বলো, আমি ভাবার পরেই যেন প্রতিটি কথা চয়ন করি বলি, নয়তো আমি প্রতিটি ক্ষেত্রে লজ্জিত হব। আমাদের সমাজে এরকম অহরহর অ্যাভেলেবেল অসংখ্য কাজ, অসংখ্য ঘটনা, আমরা লজ্জিত হই, হয়তো আমরা লজ্জা নিই না, কারণ এরকম হয়ে গেছে আমাদের চিন্তা চেতনা যে বেহায়া বলে না, ওই বেহায়া হয়ে গেছে আমাদের চিন্তা চেতনার মাঝে, কারণ আমাদের জীবনে একবার লজ্জা পেলেই কিন্তু সেটা থেকে ফিরে আসা দরকার ছিল। দেখেন আজকে আমরা মিথ্যার বিষয়টা ধরি, আমরা এক তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কবিরা গুনা, কবিরা বলা বড় গুনা, আর বলা হয়েছে আল কিজব উম্মুল কাবায়ের, মানে মিথ্যা হচ্ছে সকল বড় কবিরা গুনা, গুনাহের মা বলা হয়েছে, কিন্তু আমরা সেই মিথ্যাটাকে অনায়াসে বলছি। একজন বিক্রেতা ক্রেতার সাথে আমরা কি করি, বলি ভাই এটা আমার, এটা এটা আমার ক্রয় মূল্য 110 টাকা, কিছুক্ষণ পরে ওই দ্রব্যটাকে আবার কি করি আমি 100 টাকায় বিক্রি করে দিই, করি তার মানে আমার কিনা দাম থেকে 10 টাকা লসে বিক্রি করলাম।
কখনোই না,
কখনোই এটা সম্ভব না। হ্যাঁ, তার মানে ওই ক্রেতার কাছে কিন্তু সে লজ্জিত হওয়ার কথা ছিল, কিন্তু বেহায়ার হালত আমার এরকম স্থানে চলে গেছে, এটা আজকে আমার হায়া, এটা যে সরম লজ্জা, ওই লজ্জা বিষয়টা আমরা ভুলে যাই,
ভুলেই গেছি একেবারে। রাইট,
কর্ম তো সে লজ্জা আর হয়েই থাকে। এই যে চিন্তা চেতনা আজকে আমাদের পচে গেছে, চিন্তা চেতনার মাঝে আমাদের খারাপ অবস্থা ঢুকে গেছে।
আবার এখানে মানুষ যদিও কাউকে বলা হয় কি আপনি এই কাজটা না করলেও পারতেন, এখন এভাবে করে আপনি তো লজ্জিত হচ্ছেনই, পাশাপাশি আপনার পরিবার বা আত্মীয় স্বজন আপনার আপনার জন্য এখন লজ্জিত, তারা কোথাও গেলে মানুষ এভাবে বলে দেয় কি আপনাদের আত্মীয় বা আপনার ছেলে বা আপনার ভাই এভাবে এই কাজটা করলো, আপনারা কিছু বলেন না, এই কথাকে তারা ঢাকার জন্য, আরে সমাজের মধ্যে সব হয় থাকে, কি হয়েছে কি বলে, এ তো মানুষ বলে বা মানুষের কথায় কান দিতে নেই, এসব বলে বাস, ওটাকে কি করে
ধামা চাপা দেয়ার, যেটাকে আমরা বলি শাক দিয়ে মাছ ঢাকা, আমরা শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করি। আসলে এই জন্য আমাদের সবচেয়ে প্রথম জাকির ভাই
জি
আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, আমরা যদি বিবেক না থাকে, এই জন্য বলা হয়েছে মান হুশ, মানুষ বলি না মান হুশ, যার হুশ আছে সে হচ্ছে মান হুশ,
আল্লাহ,
কিন্তু যার হুশ নেই সে মানুষ না। আশরাফুল মখলুকাত আমরা মানুষ, এরা চতুষ্পদ জানোয়ার বলে না না, ওই চতুষ্পদ জানোয়ার হচ্ছে তিনি উৎকৃষ্ট। যখন আমার আপনার আকল খাটিয়ে এটা লজ্জা, এটা বেহায়া, এটা অপরাধ, এটা অন্যায়, এটা অবিচার, এটা মিথ্যা, এটা গীবত, বাঁচতে হবে, নয়তো আমি অপমানিত হব দুনিয়াতে আখেরাতে। এই বিবেক যখন আমাদের জাগ্রত থাকবে না, বিবেকটা মরে যাবে, আমার আকলটা মরে যাবে, চিন্তাশীলতা আমার থাকবে না, তখন আর আমি মানুষ না। হতে পারে আমি আকার আকৃতিতে মানুষ, এ সমাজ আমাকে হয়তো বা দেখছে মানুষের আকৃতি ধারণ করে, কিন্তু আমার ভিতর ওই মনুষ্যত্ববোধ, মানুষ যে মানহুষ মানুষ, এই হুশ আমার নেই, আমি উলাইকে কাল আনামের মতো হয়ে গেছে, চতুষ্পদ জানোয়ার যার কোনো বিবেক বুদ্ধি নেই, যার মাঝে হায়া নেই। দেখেন হায়ার কথা কেন আমি ধরলাম, এই যে লজ্জাশীলতা
জি,
এটা একটা মানুষের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য লজ্জাশীলতা, আর এই লজ্জা যখন না থাকবে, আমার দ্বারা এই সমাজে যেই কোনো কাজ করাই কিন্তু সম্ভব। আমি মিথ্যা অনায়াসে বলবো, আমার লজ্জা নেই, আমি গীবত করব, চুগলখুরি করব, চুরি করব, ডাকাতি করব, টোটাল বিষয়টাই কিন্তু আমার কাছে কি হবে, লজ্জা, এই হায়া আমার কাছে না থাকলে। আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো যে বিষয়টা আমাদের নেওয়া হয়েছে, যে অনেক কাজ করি যার কারণে আমাদের
জি
লজ্জিত হতে
হয়। এ ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে পাক আমি বলার চেষ্টা করছি, মিথ্যার ব্যাপারই আসছে, একজন লোক ছিল ওই সময়, সে মিথ্যা বলতো, কথায় কথায় মিথ্যা বলতো। যখন দুই তিনবার সে মিথ্যা প্রমাণিত হয়ে গেল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সামনে, এই মিথ্যা প্রমাণিত হয়ে গেল, তো কিছু লোক সমাজের মধ্যে এমনও থাকে বা এমন এখনও আছে, একজন আর একটা দোষ পেলে সেটাকে ওই নামেই তাকে ডাকে। ওই সময় কারও এমন ছিল, তো ওই যে ব্যক্তি মিথ্যা, তার মিথ্যাকে মিথ্যা প্রমাণিত হয়ে গেল যে মিথ্যুক, তো কিছু লোক ছিল তারা এভাবে মিথ্যুক বলতো তাকে, ওই মিথ্যুক যায় বা মিথ্যুক আসছে, মিথ্যুকের বাড়ি, মিথ্যুকের ছেলে, তো এভাবে বলতো। তখন একসময় সে লজ্জিত হয়, অপমানিত হয়, সমাজে মাথা গোজার জায়গা নেই তার, সকল মানুষের সামনে কেউ না কেউ বলে দিল মিথ্যুক আসতেছে, বা বাড়ির সামনে দিয়ে কেউ যাচ্ছে তো বললো মিথ্যুকের বাড়ি, তার ছেলে বা কেউ যাচ্ছে আত্মীয় স্বজন বলে মিথ্যুকের ছেলে যায়, তো এভাবে করে সে অপমানিত হতে হতে বিরক্ত হয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে বলেন, ইয়া রসুলাল্লাহ, ভুল তো আমার হয়ে গেছে, আমি মিথ্যা আগে বলেছি বা বলতাম, এখন বলি না, তওবা করেছি, কিন্তু আমার এই নামটা তো এখন যায় না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তো তোমার কর্মের দোষ, এটা তোমার কর্মের দোষ। তারপরেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত যারা ছিলেন তাদেরকে বলে দিলেন যে যদি কোনো ব্যক্তি ওই গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, তবে ওই গুনাহ নিয়ে তাকে তিরস্কার না করো তোমরা, ওই গুনাহ নিয়ে তাকে খোঁটা দিও না, ওই গুনার ব্যাপারে তাকে স্মরণ করিয়ে দিও না, যেহেতু সে লজ্জিত হয়ে গেছে বা সে তওবা করেছে বা ক্ষমা চেয়েছে, তো এদিকটাও দেখা উচিত, নাম্বার ওই দিকটাও দেখা উচিত।
এটা এই বিষয়টা আমাদের ভেরি ইম্পর্টেন্ট।
জি,
এই জন্য দেখা যায় আমাদের দেশে, আমাদের সমাজে, এটা সারা দেশ, সারা পৃথিবীতেই আছে, যে একটি বয়সে সে গুনাহ করে, নামাজ পড়ে না, চুরি ইত্যাদি বিভিন্ন কাজে, ক্রাইমের সাথে জড়িত থাকে, কিন্তু যখন সে ভালো হতে চায় তখন কিন্তু আবার সমাজ তাকে বাধা দেয়, সমাজ তাকে
বাধা দেয়,
অনুৎসাহিত করে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকের সিরিয়াস হওয়া উচিত। একটা ছেলে নামাজ পড়তো না, অন্যায়ের সাথে জড়িত ছিল, হয়তোবা সে একজন ভালো সংস্পর্শে এসে ভালো ব্যক্তিদের, ভালো সংগঠনের, আল্লাহর ওলিদের সোহবত অবলম্বন করে, সঙ্গ অবলম্বন পেয়ে সে তওবা করেছে। ওই অবস্থায় আমার দায়িত্ব হবে তাকে সঙ্গ দেয়া,
উৎসাহিত করা,
উৎসাহিত করা। আমরা যেন এরকম যে একটা ছেলে 20-25-30 বছর যুবক, সে দাড়ি রাখে নাই, শেভ করতো, গুনাহ করতো, আজকে সে তওবা করছে, দাড়ি রেখেছে, আমি কি করি, তাকে আর একটু টিচ করি, আরে অল্প বয়সে দাঁড়িয়ে আর খাল পারে বাড়ি,
রাইট, এমন কথা বলে,
এমন করে বলতে, আরে নতুন মূল্য হয়েছে তো, নতুন নামাজি, এই জন্য সে যারা পরে থাকে না, প্রিয় ভাই, এটাও কিন্তু আপনার লজ্জার কারণ হবে, যেটা আজকে আমাদের টপিক। এর মধ্যে সে ইস্তেকামাত পাবে, তখন আপনি লজ্জিত হবেন, হায় আমি এই ছেলেটাকে কেন বলেছিলাম।
আরেকটা হাদিসে পাক আছে না জহির ভাই, এখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যদি কোনো ব্যক্তির ব্যাপারে কেউ, অর্থাৎ গুনাহের ব্যাপারে কেউ প্রকাশ করে, তো আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির যে অন্যের ব্যাপারের গুনাহ প্রকাশ করলো, মানুষের সামনে বলাবলি করে, তার থেকে যতক্ষণ পর্যন্ত ওই গুনাহ সংঘটিত না হবে ততক্ষণ সে ইন্তেকালই করবে না। তো আমরা যদি একজন ব্যক্তি, সে বেনামাজি ছিল, দাড়ি ছিল না, এখন মানুষের সামনে বা তাকে এটা নিয়ে খোঁটা দেই বা কুটুক্তি করি, কয়েকদিন আর দেখবো, দিনে দিনে তিন দিন, আবার নামাজ ছেড়ে দিবে, দাড়ি কেটে দিবে, তো আমি নামাজি আছি, আমার মধ্যে শয়তানের ধোকা আসবে না, এটা শিওর কি আসতেই পারে।
এবং হাদিসে পাকে এটা আসছে, যার সারাংশ হচ্ছে এই, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোষকে দুনিয়া এবং আখেরাতে গোপন করে রাখবে। যে ব্যক্তি কারো ভুল ত্রুটিকে ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ভুল ত্রুটিকে ক্ষমা করবেন। আমি যদি কোনো ভাইয়ের ভুল ত্রুটি দেখে, অন্যায় দেখে আমি যদি মার্জনা করি, ক্ষমা করি, আমি আশা করতে পারি আল্লাহ আমাকে
ক্ষমা করে দেবেন।
এই জন্য আমাদের জন্য একদিকে তো আমরা লজ্জিত না হওয়ার দিকে অগ্রসর না হই, অর্থাৎ কারো ব্যাপারে আমরা কটু শব্দ ব্যবহার না করি, কারণ হতে পারে সে ভালো, হতে পারে সে কল্যাণকর, হতে পারে সে উত্তম। যে ঘটনা আপনি প্রথম বললেন, আমি চোখে দেখেছি আমার বিস্কেটটা এটা খেয়ে ফেলছে, কিন্তু হাকিকতে এটা আমার বিস্কেট ছিল না, আমার মতোই তার বিস্কেটের প্যাকেট ছিল,
রাইট,
ঠিক। এরকম হাজারো ব্যাপার কিন্তু আছে,
আছে, এরকমের আছে,
ঘরের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে এরকম ঘটনা ঘটে, বউ শাশুড়ির মধ্যে।
কিছুদিন আগের কথা,
আচ্ছা,
আমাদের সকালের অনুষ্ঠান যিনি করে লিয়াকত ভাই, তো লিয়াকত ভাই মুন্সিগঞ্জে গেলেন বয়ান করার জন্য, ওনার জাদুয়াল ছিল, মাশওয়ারা ছিল, আপনার, আপনিও ছিলেন সাথে, তো উনি ওখানে থেকে আমাকে ফোন দিলেন, বলেন জাকির ভাই আমি রিস্কায় উঠে গেছি, এই মুহূর্তে পিছন থেকে একজন ডাক দিল, আপনার নামে আমাকে ডাকলো, অর্থাৎ ভাবছে আমি আসতেছি। তো জাকির ভাই বলে ডাক দিল, পরে লিয়াকত ভাই গাড়ি রিক্সা থামালো, থামিয়ে যখন দাঁড়ালো তো ওই লোকটা এসে, তো এ নিজে এখন অবাক হয়ে গেল কি আমি তো জাকির ভাই বলে ডাকছিলাম, এসে দেখি লিয়াকত ভাই। তো এরকম আর হয়ে যায় মাঝে মধ্যে, এরকম আর হয়ে যায় কি চিন্তাভাবনা আমাদের পরিবর্তন করা উচিত, আমাদের ভাবা উচিত যে আমি যেই কাজটা করছি এর কারণে যেন আমাকে লজ্জিত হতে না হয়। দর্শকের কিছু কল এস এম এসের দিকে যাব, এরপর ফয়েজ ভাই আমাদের সাথে আছেন, কালামও শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা ফেসবুক পেজে কমেন্টস পড়ে এরপরে কলের দিকে যাব। নয়ন ইসলাম আমাদের সাথে আছেন, এরপরে শাহরিয়ার আলী সিয়াম ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ইয়াসির ভাইও আছেন, তিনি আবুল কালাম ভাই আছেন আমাদের সাথে, তালুকদার সাহেব আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবসময় অনুষ্ঠান দেখি, রহমতপূর্ণ প্রবাদ, খুব ভালো লাগে, শুক্রিয়া। এরপর আরেকজন আমাদেরকে লেখলেন রাজশাহী থেকে, তিনি বলেন 10 তারিখে আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারকতালা ক্ষমা করে দিক তাকে। কাউসার ভাই আমাদের সাথে আছেন, কাউসার ভাইয়েরও বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তিনি প্রবাসে আছেন, আল্লাহ তালা তাকেও ক্ষমা করে দিক। জি, কাউসার ভাই অনুরোধ জানিয়েছেন মাটির বাড়ি মাটির ঘর এই কালামটি শোনাবেন, দেখি ইনশাআল্লাহ তালা। এরপরে আরেকজন আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, সামির আলী ভাই আমাদের সাথে আছেন, এরপরে মুসা ভাইও আছেন, জিজ্ঞাসা করলেন সবাই কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ। হেলাল ভাই আছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ। নিয়ত করেছিলাম জহির ভাইয়ের সাথে 3 দিনের মাদানী কাফলায় সফর করব, চলে আসেন ঢাকাতে, বা জহির ভাইয়ের থেকে যোগাযোগ করে তার রুটিন সম্পর্কে জেনে নিন, ডিসেম্বর মাসে আর কোনো মাদানী কাফলা আছে কি না, বা জানুয়ারিতে কোথায় যাবে।
শিক্ষার্থী হলে 7 দিনের নামাজ করছে দাওয়াত।
আমাদের হেলাল ভাই চট্টগ্রামের ব্যবসায়িক বিজনেসম্যান, কয় তারিখে দাওয়াত দিলেন?
7 শিক্ষার্থীদের জন্য, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আগামী 25শে ডিসেম্বর,
আচ্ছা আচ্ছা,
চট্টগ্রামে 7 দিনের ফায়জারে নামাজ কোর্স হবে ইনশাআল্লাহ।
কমপক্ষে 7 দিন এসে জহির ভাইয়ের সাথে আপনি থাকবেন 7 দিন ওখানে?
চেষ্টা করবো,
চেষ্টা করবে কিছুদিন থাকার জন্য, চেষ্টা করেন হেলাল ভাই, জহির ভাই যখন আসবে ওখানে কিছুদিন সময় দেওয়ার জন্য। খুরশেদ আলম ভাই কুমিল্লা থেকে আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, নয়নের তারা নামে মোহাম্মদ এই কালামটি শুনতে চেয়েছেন। গোলাম ইয়াসিন ভাইও আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন। এরপরে বিবারিয়া থেকে একজন লেখলেন হুজুর গাউসে পাকের মানকাবাত শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। নূরে আলম আত্তারি সিলেট থেকে আমাদের সাথে আছেন, এরপরে শাহাবুদ্দিন ভাইও আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক যারা আছেন, শুকরিয়া জানাই। কিছু কল শুনিয়ে দিন দর্শকের। জি,
অনুষ্ঠানটি মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর, আমাকে যদি একটু নাচ শুনিয়ে দেওয়া হতো
ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
মামুনুল ইসলাম কুমিল্লা কাটাবিল থেকে বলছিলাম, আমি একটা কালাম শুনতে চাই, হাসানের নানা।
আমার নাম সাদিয়া ইসলাম ঐশী, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমি একটা নাচের গান শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। আমরা দেরি করবো না, ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসবো, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, এরপরে আজকের বিষয় নিয়ে আবার আমরা আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা শাফিঈনা, সাল্লি আলা মুহাম্মাদিন। কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদারে ঈদ আমার, তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী হাশরে যেন মুখে থাকে হাশরে যেন মুখে থাকে আমার বাঁচাও প্রিয় নবী আমার বাঁচাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী গুম্বদে খজরার ছায়া তলে আকা গুম্বদে খজরার ছায়া তলে আমায় রেখে নাও প্রিয় নবী আমায় রেখে নাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমার বাঁচাও প্রিয় নবী আমার বাঁচাও প্রিয় নবী গুনাহ কি নেহি জাতি হদত রসুল্লাহ তুমি আব কুছ করো মাহে রিসালত ইয়া রসুল্লাহ গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমার বাঁচাও প্রিয় নবী আমার বাঁচাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব দোহিত্রের দোহাই নবী তব দোহিত্রের দোহাই নবী তব দোহিত্রের দোহাই নবী আপন করে নাও প্রিয় নবী আপন করে নাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এক ব্যক্তির চুরির অভিযোগ নিয়ে সে বারবার মুসলমান হওয়ার পূর্বে চুরি করত, তো সে তার এই অভ্যাসটা পরিবর্তন করতে পারছিল না। এক সময় তো তওবা করলো, তওবা করার পরেও সে অভ্যাসটা পরিবর্তন করতে পারছিল না। রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবা একরাম আসলো, ইয়া রসুলাল্লাহ, এই ব্যক্তির জন্য আমাদের অসুবিধা হয়, এই ব্যক্তি তার মধ্যে যে অভ্যাসটা আছে, দুর্বলতা আছে চুরি করার ব্যাপারে, এটা দূর না করার কারণে, পরিবর্তন না করার কারণে অন্য অন্য ধর্মের লোকেরা আমাদেরকে খারাপ ভাবে, খারাপ বলে, খারাপ কথা বলে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওনাকে রেখে আমার সামনে তোমরা সবাই চলে যাও, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলি, ওনার অসুবিধা থাকতে পারে, কোনো প্রবলেম থাকতে পারে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে নিয়ে বসলো। বসার পরে এখন এই বিষয়টা কেমন যে দোনো জাহানের মালিক ও মুক্তার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই ব্যক্তিকে বসতে হয়েছে, এটাও তার কর্মের দোষেই লজ্জিত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কি তোমার কি পারিবারিক অসুবিধা আছে, আর্থিক কোনো সমস্যা আছে কিনা? তো বলল, ইয়া রসুল্লাহ, না আর্থিক কোনো সমস্যা নেই আমার। তো তুমি চুরি কেন করো, এই অভ্যাসটা কেন পরিবর্তন করো না? তখন ওই ব্যক্তি বলল, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি অভাবের মধ্যে নেই, আমার অর্থ সম্পদের এরকমের নাকি আমাকে চুরি করতে হবে, যা রুজি রোজগার করি ভালো আছি। তো রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তো চুরি কেন করো, এটা ছেড়ে দাও, আর তোমার এই চুরি করার কারণে তুমি তো লজ্জিত হচ্ছ না, তার কারণ কি তোমার চোখের পর্দা উঠে গেছে, তোমার এখন মানুষ যদি চোরও বলে তোমার কাছে খারাপ লাগে না, কিন্তু খারাপ তো অপর মুসলমানদের লাগে, তাদের খারাপ লাগে, তুমি কেন চুরি করো? তো বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আছে না আমাদের দেশে কিছু ভিক্ষুক আছে, আমি শুনছি
ভিক্ষুক না, সোশ্যাল সমাজ বলি আমরা না,
হ্যাঁ
একেবারে লিটেল,
আচ্ছা
যাকে বলি উচ্চ সমাজ, অফিসার হায়া চোখের সরম চলে গেছে, ঘুষ খাচ্ছে অনায়াসে,
অনায়াসে খাচ্ছে,
তার অর্থের অভাব নেই। যে কথা হাদিসে কারিম, আমি আপনার হাদিসে কারিমের এটা শুনে আমার মাথাতে এটা আসতেছিল না,
জি
এজ ইট ইজ, সেটা ওই জামানায় ছিল না, এই জামানাতেও নিজেকে যারা আমরা সভ্য বলে চিহ্নিত করার চেষ্টা করি, আজকে বড় বড় চেয়ারের দখল করে বসে আছি বেহায়ার মতো, না আমাদের সম্পদের অভাব আছে, না টাকার অভাব আছে, কোনো কিছুর অভাব নাই, শুধুমাত্র এই যে তাদের অভ্যাস, তাদের ভিতর ওই ছোট্ট সময় থেকে, ছোট সময় হয়তো বা গাছের মধ্যে রস চুরি করেছে, খেজুরের রস, আম চুরি করেছে, ছাত্র ভাইয়ের কলম চুরি করেছে, করতে করতে এখন যখন নাকি চেয়ারের মধ্যে বসেছে, এখন জনগণের সম্পদ চুরি করতেছে।
আহা,
একেবারে বাস্তবিক ক্ষেত্র কিন্তু এগুলোই ভাই,
এগুলোই ভাই, রাইট রাইট।
বুঝে একটা আমাদের গ্রামের প্রবাদ আছে না, প্রথম কচু কাটে, কচু কাটতে কাটতে মানুষের গলা কাটা শিখে,
ডাকাত হয়,
ওই ডাকাত হইছে। এই যে যারা নাকি আজকে বড় বড় কর্মকর্তা, তাদেরকে আমি বলছি যারা দুর্নীতিগ্রস্ত, যারা চোর, যারা ঘুষখোর, আমি তাদেরকে বলছি যে আমাদের যেন আপনার কর্মদোষে, আপনি তো মনে করছেন আপনি লজ্জাকে তো ঘোলায় পানি পান করে নিয়েছেন, শরবত খেয়ে নিচ্ছেন, আপনার কোনো লজ্জা সরম নাই, কিন্তু আপনার কারণে আপনার ছেলে বল শুনতে হচ্ছে ঘুষখোরের ছেলে,
রাইট,
আপনার মেয়ে শুনছে ঘুষখোরের মেয়ে, আপনার নাতি হবে সেও বলবে তুমি, তোমার দাদা তো ঘুষখোর ছিল, ওই ঘুষের টাকা দিয়ে দশতলা বিল্ডিং বানিয়েছে, কারণ আপনার বেতন 50,000 টাকা, ওই 50,000 টাকা দিয়ে দশতলা বিল্ডিং তৈরি করা সম্ভব না, এটা সবাই জানে, সমাজের সবাই মানে, সবাই শুনে, আপনি হয়তোবা ধরা পড়েন নাই, খুব শীঘ্রই হয়তোবা ধরাও পড়বেন, আর দুনিয়ার আদালতে ধরা না পড়লো আল্লাহ তাআলার আদালতে ধরা পড়বে,
সবচেয়ে বড় আদালত,
এটা কিন্তু বাস্তব কথা। আজকে আমি কর্মদোষে লজ্জিত হচ্ছি, আমি সুদকর, এরকম আমাদের সমাজে অসংখ্য সুদকর আছে, কারণ ব্যাংকের সাথে লেনদেন আমরা করি, সুদ কয়জন পরিহার করছি? হ্যাঁ আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য সংখ্যক আছে যারা এই সুদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা সুদ থেকে বেঁচে আছি, কিন্তু কিছু কিছু লোক চিহ্নিত আছি যারা সুদ, ইন্টারেস্ট, গ্রামের মধ্যে বিশেষত এই ব্যাপারগুলা, সমাজ আমরা শহরের মধ্যে হলো সভ্য সুদকর, আর গ্রামের মধ্যে হলো অসভ্য সুদকর, সভ্য সুদকর হলে আবার ব্যাংকের সাথে লেনদেন করি, আর গ্রামে হচ্ছে সরাসরি লেনদেন করি, এই জন্য আমি বললাম এটা হলো লোক চোখে দেখা যায়, আর একটা দেখা যায় না, উভয়টাই দোষী,
রাইট,
উভয়টাই
দোষী,
দোষী। পাশাপাশি যে হাদিসে কারিমা আমরা শুনলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বীকার করেছে ওই সাহাবি,
জি,
যে এটা আমার অভ্যাস, আসলেই ভাই সত্যি কথা। আজকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন বাহিনীকে, বিভিন্ন শ্রেণীকে কিছু কয়েক বছর পূর্বে যে বেতন ছিল তার পরিপূর্ণ দ্বিগুণ বানিয়ে দিয়েছে,
জি,
কেন দিয়েছিল পর্যালোচনা হয়েছে, যাতে করে মানুষ দুর্নীতি না করে,
না করে,
ঘুষ না খায়, মানুষকে কষ্ট না দেয়, এজন্য রাষ্ট্রের জনগণের টাকা দ্বিগুণ দিয়ে আপনাদেরকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, কিন্তু আমি আমার চেয়ারে বসে সেই দায়িত্ব কি পালন করছি, নাকি সেই আমার অতি লোভে তাতি নষ্ট যেটাকে বলি ওই লোভটাই আমি করছি?
রাইট রাইট রাইট।
আর এই জন্য আমি ঘুষখোর হচ্ছি।
আর এখন এই তার জন্য যেটা আমিও বললাম, আপনিও তুলে ধরলেন কি আমার কারণে আমার অপর মুসলমান ভাই লজ্জিত হয়, আমার কারণে আমার সন্তান লজ্জিত হয়, আমার কারণে জানি না আমার মেয়ের উপরে কতটা প্রেশার আসে, যদি এরকমের ফ্যামিলিতে তার মেয়েকে বিয়ে দেওয়া হয় আর ওই ফ্যামিলি যদি জানে বুঝে কি মেয়ের বাবা এমন একজন ব্যক্তি
যে ঘুষখোর,
হ্যাঁ, যার ইনকাম বা যার কামাইয়ের মধ্যে হারাম কি মিশ্রিত আছে, তো যদি তারা তাকে বলে শ্বশুরবাড়ির মানুষ?
জাকির ভাই, একটা অতি সত্য কথা, আমার চলাফেরা যে স্ট্যাটাস, আপনার চলাফেরা যে স্ট্যাটাস, দশজনের যে স্ট্যাটাস, মানুষ কিন্তু জানে আমি যে ব্যবসা করি, আমি যে চাকরি করি, আয় কত। যখন এর চাইতে ব্যতিক্রম দেখা হবে, অতিরিক্ত দেখা হবে, একজন মানুষ তার বেতন 25,000 টাকা, তার ছেলেকে এমন স্কুলে ভর্তি করছে যার মাসিক বেতন দিতে হবে 15,000 টাকা, তার গাড়ির ড্রাইভারকে দিতে হবে 15,000 টাকা, সে টাকা আসে কোথায়?
আসে কোথায়? হঠাৎ যদি আঙ্গুল ফুলে কলা গাছ হয় মানুষ তো আঙ্গুল তুলবেই তার দিকে,
তুলবেই। আমি মাসিক স্যালারি পাচ্ছি 40,000-50,000 টাকা আর আমি মাসে খরচ করছি 1,50,000 টাকা, আসে কোথেকে টাকা?
আসে কোথা থেকে?
তো এটা তো লজ্জার ব্যাপার। এবং এটা হয়তো বা সামনে আমাকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম স্যার, পিছে যাওয়ার পর বলছে ঘুষখোরের বাচ্চা ঘুষখোর।
রাইট,
একেবারে বাস্তব কথা এগুলো।
আল্লাহ,
প্রিয় ভাই, আমি আপনাকে অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে লজ্জাশীলতাকে আমরা রাখি, বজায় রাখি, নিজে বাঁচি, নিজের সন্তানদেরকে বাঁচাই,
সন্তানদেরকে বাঁচাই,
নিজে আপনি নিজের জীবন, দুনিয়াও বেইজ্জতি, আখেরাতও বেইজ্জতি, পাশাপাশি আমার আমার সন্তানকেও বেইজ্জতির স্থানে রেখে যাচ্ছে।
রাইট, আমার সন্তান এগুলো শিখছে আমার থেকে, আমার সন্তান দেখছে, আমার সন্তানকে আমি বড় করছি এই উপার্জনের মাধ্যমে, আমার সন্তান। আবার একটা বিষয় এখানে, অনেকের অনেক বাবার আজকে অভিযোগ আছে নাকি আমার সন্তান কথা শুনে না।
আরে শুনবে কি? আমি কথা শুনছি নাকি?
কেমনে শুনবে?
আমি আমার প্রভুর কথা শুনি নাই, আমার সন্তান আমার কথা,
আমার কথা। আর আমি খাওয়া, আমার সন্তানকে কি খাওয়ালাম? হালাল খাওয়াতে পারছি আমার সন্তানকে? আমার সন্তানকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাতে পারছি? আমার সন্তানকে কোরআন ও হাদিসের পথ দেখাতে পারছি?
আজকে দেখেন জাকির ভাই, বৃদ্ধাশ্রম আশ্রিত হচ্ছে কারা, বৃদ্ধাশ্রমের মধ্যে যাচ্ছে কারা? মেজরিটি এলিট পার্সন, শিক্ষিত সমাজ, বড় বড় ব্যক্তি, ঠিক না? আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, পিছনে গিয়ে এটাই দেখব, তাদের যে আমার উপর যে ওয়াজিব ছিল তিনটা বিষয় শিক্ষা দেওয়া
আমার সন্তানকে,
আমি সেই তিনটা বিষয় আমার সন্তানকে
শিক্ষা দেইনি।
এবং আমি সারা জীবন মেজরিটি, সবাইকে আমি বলতেছি না, সবাই সব খারাপ
এরকম না,
না সব ভালো ভালো হয় না, সব খারাপ
খারাপ হয় না,
খারাপ হয় না, পার্সেন্টেজ 5%-10% ব্যতিক্রম ঘটতেই পারে, এটাই স্বাভাবিক। ভালোর ঘরে খারাপ হবে, খারাপের ঘরে
ভালো
ভালো হবে, এটা অতি স্বাভাবিক বিষয়, কিন্তু পার্সেন্টেজটা কম। কিন্তু মেজরিটি যেটা ঘটে থাকে, দেখেন এই যে আমাদের বর্তমান সময় শীতকাল, এ প্রসঙ্গে বলি, আমাদের কর্মদোষে লজ্জিত আমরা যুব সমাজে যারা আছি, যা শুনতে পাচ্ছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন জায়গায় খেজুর গাছ কাটা হয়। হ্যাঁ, তো কি করে ছেলেরা আনন্দবশত, হ্যাঁ, আনন্দের সাথে গিয়ে কি করে খেজুরের রস চুরি করে, চুরি করে বন্ধুদের সাথে নিয়ে একসাথে খায়। কিন্তু এটা যদি ধরা পড়ে তাহলে কত বড় লজ্জার ব্যাপার!
ধরা পড়ে সকালবেলা জানাজানি হয়ে যায় বিষয়টা, জানাজানি হয়ে যায় কারা করতে পারে, আবার মাথার মধ্যে ঘুরে, সবার মাথার মধ্যে চিন্তার মধ্যে আছে এই কাজটা কে করতে পারে, এলাকার মধ্যে 2-4 জন আছে, এরা ছাড়া তো কেউ করে না এই কাজ, চিহ্নিত এরা, জানে সবাই। তো এই যে সকালবেলা উঠে যখন আপনি ফ্রেশ হয়ে রাস্তায় বের হন, বের হওয়ার পরে আপনিও চোর চোর করে মানুষের দিকে তাকান, মানুষ আপনার দিকে সন্দেহের নজরে তাকায়, কিন্তু কর্মদোষই তো লজ্জিত, এটা না কর্মদোষে লজ্জিত। এখন দেখা গেছে বুক ফুলিয়ে যে একটা কথা বলবেন, ভালো কিছু করবেন,
আপনি ভালো কিছু করতে গেলে বলবে আরে তুই এটা আর তুই খেজুর চোর।
হ্যাঁ,
বাস্তবতা, কিন্তু আপনি সমাজে ভালো কিছু করতে যাবেন
এটাই বাস্তব।
যে যুবক ভাইরা, সাধারণত যুবকরা এই সকল কাজ বলে মজা করে, কিন্তু মজা করে আমি কেন হারাম কাজ করব?
হারাম কাজ করব, হারাম তো হারামই, সেটা মজার হোক আর যেভাবে হোক, অন্যের সম্পদ চুরি করা,
হাসতে হাসতে আমরা জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছি।
আহা,
এরকম অসংখ্য চুরির যে বিষয়গুলো আছে, গাছের ফল, মুরগি, এই সকল বিষয়, এই ছোট চোর থেকে নিয়ে জাতীয় চোর পর্যন্ত, বালিশ চোর পর্যন্ত, দুর্নীতি ছোট হোক চাই বড় হোক,
বড় হোক,
সেটা বালিশ উঠাইতে একটা বালিশ উঠাইতে 10 তলাতে 22,000 টাকা লাগুক, আর আমি যে কৃষক, আমি কৃষি কাজ করছি, আমি যে গোয়াল গরুর দুধ দোহন করছি,
ওই 10 কেজি দুধের মধ্যে যদি 1 কেজি
পানি
পানি
মিশ্রিত করি,
এটাও কিন্তু দুর্নীতি,
রাইট?
এটাও অন্যায়, এটাও লজ্জা হওয়া উচিত আমাদের। মাঝে মাঝে কিন্তু বাজারে গিয়ে দুধ পরীক্ষা করা হয়, ওই যে প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা করে,
আচ্ছা,
যদি দেখে দুধের সাথে পানি দিচ্ছে তার মাথার নিচে পানি দুধ ঢেলে দেয়, গোসল করা দেয় পুরা বাজারের মধ্যে, লজ্জিত হচ্ছে, কর্মদোষে,
কর্মদোষে লজ্জিত,
কর্মদোষে লজ্জিত হচ্ছে। তো মূল কথা হচ্ছে এই জায়গাতেই, প্রিয় ভাই, আমি যে যে পেশাতে আছি, আমি কৃষক কিংবা শ্রমিক, অফিসার কিংবা কর্মকর্তা, ঠিক আছে, আমি আবার লেকচার দিচ্ছি, আমি বক্তা, এই বক্তা যারা আছি, বক্তব্য যারা দেই, যারা ইমাম আছি তাদেরও, যারা শিক্ষক আছি তাদেরও,
সবার জন্য,
প্রত্যেক পেশায়,
জি জি,
এরকম না যে আমি যে তুলসী পাতা যেটাকে বলে দুধের দোয়া তুলসী পাতা, এটা কিন্তু আমরা আমরা প্রত্যেকে, আমি আমাকে বলছি, আমি আপনাকেও বলছি, আমরা সবাই যেন আমার কর্মটাকে পরিচ্ছন্ন,
রাইট রাইট, আমার কর্মটাকে যেন আমরা একটু চেক করি, যাতে করে আমার কর্মের কারণে আমি নিজে লজ্জিত না হই, আমার কর্মের কারণে আমার সন্তান, আমার পরিবারের লোক, আমার সমাজের লোক যেন লজ্জিত না হয়। যে বিষয়টা তুলে ধরলেন এখন জহির ভাই, যে আমাদের প্রত্যেককে নিজ স্থান থেকে এমন কিছু চিন্তা করা উচিত, এমন কিছু ভাবা উচিত, যাতে করে আমার বিষয়, একজন ইমাম সাহেবের দ্বারা যদি এমন কিছু কাজ হয় যার কারণে সে নিজে লজ্জিত, এবং পুরো আলেম সমাজ, পুরো ইমাম সমাজটা লজ্জিত হয়ে যায়,
ডেঞ্জার, বহুত
অনেক খারাপ এটা বিষয়। একজন শিক্ষক যদি কোনো খারাপ কাজ করে যার কারণে একজন শিক্ষককে মানুষ বলে না,
শিক্ষক জাতিকে,
জাতিকে বলে মানুষ, একজন একজন মহিলা যখন কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায় ওই মহিলাকে বলে না, মানুষ বলে, মহিলা জাতকে বলে। তো এমন কিছু না করি যার কারণে এই কর্মের দোষে আমি লজ্জিত হই, আমার সমাজ লজ্জিত হয়।
প্রশাসনে যারা আছি,
জি,
আজকে পুলিশের সকল ভাই খারাপ না, পার্সেন্টেজ কিছু, কিন্তু কি হয় ওই খারাপটাকে হাইলাইটস করে পুরো প্রশাসনকে আমরা দোষী করছি। এই জন্য বলবো যারা, যে সকল পুলিশ ভাই, কর্মকর্তা বা যে যে পেশাতে আছি ভাই, যে কথা বললাম ইমাম, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ জাকির ভাই, আজকে যে কোনো খারাপ বিষয়টাকে কিন্তু সেটাকে, এটাও কিন্তু একটা অন্যায়, এই যে আমি হাইলাইটস করছি, অনেকে আমি বলি হাইলাইটস করে আমি তাকে গুনা থেকে বাঁচি, আসলে হয় না গুনা থেকে বাঁচানো, হাইলাইটস করে কখনো গুনা থেকে বাঁচানো যায় না, বরং আমরা এটাই শুনেছি মিডিয়ার মাধ্যমে যে আমাদের দেশে ক্রাইম হচ্ছে মিডিয়া দেখে, যে ওই চুরি করছে কিভাবে এটা দেখে দেখে, সে দেখে ব্যাংক ডাকাতি করেছে কিছুদিন পূর্বে আমরা শুনেছি, সে দেখেছে আরেক দেশের, সেটা মিডিয়াতে দেখেছে, মিডিয়াতে দেখে শুনে সেটা শিখেছে, তার মানে আমাদের এই ডাকাতি বন্ধ করার জন্য ডাকাতি দেখাই আমরা, এটা আসলে ঠিক না। আমরা যেন এই অন্যায়গুলোকে না দেখাই, পাশাপাশি আমি যে যে পেশায় আছি এই পেশাদারিত্বের পরিচয় দেই, আমি ইমাম, ইমামতির দায়িত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মর্যাদার স্থানে
রেখেছেন,
আমি কিভাবে একটা অন্যায় করি, আমি হয়তোবা সমস্যার মাঝে আছি কিন্তু এখানে আমার নিজের পাশাপাশি আমি নিজে লজ্জিত হচ্ছি, আমার পেশার সাথে যারা জড়িত
আছে সবাই লজ্জিত হয় মানুষ।
যে আপনি যে টিচারের কথাটা বললেন, শিক্ষক, আজকে শিক্ষকরা যখন ক্রাইম, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ
করে,
ক্রাইম অর্থনৈতিক কিংবা নৈতিক,
জি,
অনৈতিক, এই প্রত্যেকটা বিষয়ের সাথে যখন জড়িত হয় তখন আমরা দেখি শিক্ষকরাই গুরু, তাদের দ্বারা জাতির বিবেক, তাদের দ্বারা সাংবাদিক ভাইদেরকে নিয়ে লেখা হয়, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের দ্বারা এই কাজ,
এই কাজ,
এই যে একটা বিষয়,
একজনের কারণে,
একজনের কারণে, গুটি কয়েক লোকের কারণে পুরো সম্প্রদায়কে, পুরো
দোষারোপ করা হচ্ছে,
পেশাকে দোষারোপ করা হয়, এটাও আমরা করব না, পাশাপাশি যার কারণে দোষারোপ হচ্ছে, আমি কেমন ব্যক্তি ভাই, আমি কেমন কৃষক যে আমার কারণে কৃষি সমাজকে অপমানিত হতে হচ্ছে, ব্যবসায়ী সমাজকে আজকে মিথ্যাবাদী বলা হচ্ছে, ব্যবসায়ী সমাজকে ধোকাবাজ বলা হচ্ছে, আজকে ইমাম সমাজকে বেইজ্জতি করা হচ্ছে, আজকে শিক্ষক সমাজকে, শিক্ষাগুরু যার স্থান হচ্ছে সবার ঊর্ধ্বে তাকে আজকে অপমানিত করা হচ্ছে, সাংবাদিক সমাজ যারা জাতির বিবেক তাকে আজকে হলুদ সাংবাদিক বলা হচ্ছে, কেন
কেন
এই কেনর আমরা জবাব খুঁজি, এবং আমার কর্মটাকে সংশোধন করে যাতে লজ্জিত না হতে,
জি, যাতে আমার কর্মদোষে জাতি বা আমার এই যে পেশায় আমি আছি, আমার পেশার লোকগুলো যেন লজ্জিত না হয়। আহমদ হোসেন ভাই আমাদের সাথে আছেন, কিছু মাদানী ফুল শুনি আহমদ হোসেন ভাই থেকে, এরপর ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসবো, কালাম শুনতেন,
ইনশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর ফুল, মাদানী ফুল দিলেন এতক্ষণ আপনারা,
মাশাআল্লাহ।
তো এর মধ্যে আমি আরো দু একটা বিষয় বলতে চাই, যদি একজন মানুষ যদি অপরাধ করে, আমরা এটাকে সবার সামনে যদি প্রকাশ না করে যদি তাকে ব্যক্তিগত বুঝাই তাহলে মনে এটাই কাজে দিব। অনেক সময় কী হয় জাকির ভাই, যেমন একজন মানুষ একটা অপরাধ করলো, তখন কিন্তু তার মনের মধ্যে এটার অনুশোচনা আসে, সে লজ্জিত হয়, যখন এই খবরটা যখন একজন, দুইজন, তিনজন, চারজন, এভাবে পাঁচ দশজন জেনে যায়,
তখন তার মধ্যে আর ওই অনুশোচনাটা থাকে না, সে বেহায়া হয়ে যায়। যে মানুষ তো জেনেই গেছে,
সবাই তো জানেই আমার ব্যাপার,
আমার তো আমার ব্যাপারে সবাই জেনেই গেছে বা সবাই জানে আমি খারাপ কাজ করি। আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য বলে কি, যে একবার কান কাটলে যায় মেলের বাইরে দিয়া আর দশবার কান কাটলে যায় মেলের ভিতর দিয়া।
আচ্ছা,
কেউ যদি একটা অপরাধ করে তাকে যদি একবার লজ্জিত করা হয় তাহলে সে কিন্তু মানুষের সামনে আসতে চায় না, লজ্জা বোধ করে, আরে আমি এই কাজটা করেছি মানুষ আমাকে খারাপ বলবে। কিন্তু দশবার যখন তার কানটা কাটা হয় না,
দশবার যখন খারাপ কাজটা করে আর কি,
দশবার যখন খারাপ কাজ করে
প্রকাশ হয়ে যায়,
অপরাধী
প্রকাশ্যে সেই কাজগুলো করতে থাকে, তখন আমাদের উচিত হবে কি তাকে ব্যক্তিগতভাবে আমরা বুঝাই, হয়তোবা আমার বুঝানোর দ্বারা।
যে কথাটা বলছেন না আপনাদের এলাকার, ওইটা আপনার এলাকার ভাষায় যদি শোনাতেন আমাদেরকে।
এভাবেই বলা হয়,
এভাবেই বলা হয়,
ভাষাটা কি এটাই?
হ্যাঁ, এটা এভাবেই বলে।
আচ্ছা আচ্ছা,
না সিলেটের ভাষা আছে অনেকটা,
না সিলেটের ভাষা যেটা আছে কিন্তু আমরা আসলে এটা সিলেটের ভাষায় বলে না।
কিছু ফেসবুক পেজে কমেন্টস আসছে, এগুলো পরে নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসবো কালাম শোনার জন্য। তানবীর হোসেন ভাই আমাদের সাথে আছেন, আর পরে একজন আমাদেরকে লেখলেন কি খুব একটি সুন্দর বিষয় নিয়েছেন, কর্মদোষে লজ্জিত। সচরাচর ওলামা ইকরামের মুখে এইসব বিষয় নিয়ে আলোচনা হয় না, আসলে হয় না, কর্মদোষে লজ্জিত ওয়াজ মাহফিলের মধ্যে যেগুলো শুনি আমরা, এরকমের ধারাবাহিকভাবে আলোচনা করা এরকমের হয় ওঠে না। কারণ একজন বক্তা যখন মঞ্চে উঠে সে পাবলিক প্লেসে থাকে, ওইটাও তাকে দেখতে হয়, এরপরে একটা বিষয় নেওয়ার পরে তাদের হাতে একটা টাইম থাকে নির্ধারিত, ওই টাইমের মধ্যে বিষয়টা গোছাইয়া তারা আনতে পারে না। আলহামদুলিল্লাহ এটা তো আমাদের জায়গা, এখানে আমরা একই বিষয়ের উপর থাকার চেষ্টা করি, আর এত সুন্দর সুন্দর বিষয়গুলো এগুলো আমাদের জানা দরকার, শিক্ষা অর্জন করা দরকার। আজকে যদি কর্মদোষে লজ্জিত এই বিষয়টা না নিতাম, হয়তো বা আমি নিজেও এতগুলো বিষয় জানতাম না কি হ্যাঁ মানুষ কত প্রকারের লজ্জিত হয় নিজের কর্মের কারণে, তাই না? কর্মে একজন হাফেজ সাহেব যখন রমজান মাসে তার উপরে মানুষ বিশ্বাস রেখে নামাজে দাঁড়ায়, তো তার পিছনে যে হাফেজ সাহেব থাকে তাদের মধ্যে যদি অযুক্তি থাকে কি আমার ভুলটা এড়িয়ে নিই বা তোমার ভুলটা আমি এড়িয়ে নিব, যখন অন্য কোনো হাফেজ সাহেব চলে আসে এসে তাদের পাশে দাঁড়িয়ে যায় আর যখন ওই হাফেজ সাহেব লোকমা দেয় তখন নিজের কর্মদোষেই লজ্জিত হয়ে যায়, তাই না? এটা আমি বললাম, একটা উদাহরণ দিলাম। তো এই যে দোষগুলো প্রকাশ পেয়ে যায় মানুষের সামনে আর এই দোষের কারণে আমরা লজ্জিত হয়ে যাই, এরকম একটা না করা উচিত। আর মাদানী চ্যানেল এটাই চেষ্টা করে যাতে করে ছোট ছোট বিষয়গুলো যেগুলো না করা উচিতই না, একেবারে করবই না, এ বিষয়গুলো তুলে ধরে, আবার ছোট ছোট এমন বিষয় আছে যেগুলো করলে বিন্দু পরিমাণও নেকি হবে এটাও তুলে ধরে মাদানী চ্যানেল আমাদের সামনে, যাতে করে আমরা কিছু শিখতে পারি, কিছু অর্জন করতে পারি। আরেকজন আমাদেরকে আরিফ হোসাইন ভাই লেখলেন, আমি একটি নাতে রসুল শুনতে চাই। আরিফ ভাই সাথে থাকুন, আমরা নাত এখনই শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই কুমিল্লা থেকে লেখলেন কি সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করছেন, আজকের বিষয়ে না জানলে নিজের কর্মটাকে পরিশুদ্ধ হয়তো বা করতে পারতাম না। মাশাআল্লাহ,
হাজারো মানুষের ভাব দুই একজনের মধ্য থেকে প্রকাশ পায়,
প্রকাশ পায়,
এটাই বাস্তব, এটাই সত্যি কথা। দাওয়াতে ইসলামী মাদানী চ্যানেল আজকে চেষ্টা করছে প্রতিটি বিবেককে জাগ্রত করার জন্য, প্রতিটি অবস্থান থেকে নিজেকে সুস্থ করার জন্য,
সুস্থ করার,
আল্লাহ তাআলা আমাদেরকে
তৌফিক, আমিন আমিন আমিন। আমরা ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসি, কালাম শুনিয়ে দিন আমাদেরকে ইনশাআল্লাহ, সময়ও ধীরে ধীরে শেষের দিকে। এরপরে কারি সাহেবের কাছেও আসতে হবে, কারি সাহেবের কাছে একজনে কমেন্টস করেছিল অনেক আগেই, সময় দিতে পারিনি, সুরায় মুলকের শেষের দুই আয়াত শুনতে চেয়েছেন, তো কারি সাহেব তৈরি করে রাখেন, ফয়জুর রহমান ভাই থেকে কালাম শ্রবণ করি। জি,
নয়নের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও উভয় জাহানের, দৌলত যদি চাও উভয় জাহানের, পড়ো বজিফা নামে মোহাম্মদ, পড়ো বজিফা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, খোদার প্রিয় নামে মোহাম্মদ, খোদার প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা, আছো একা যাইবা একা, সঙ্গে কে হো যাবে না, বাবা গেল মা গেল কেউ তো ফিরে আসলো না, আসছো একা যাইবা একা, সঙ্গে কে হো যাবে না। রোজ হাশরে বিচার দিনে ডাকবে যে দিন রব্বানা, আমল নামা সাথী হবে আর তো কিছুই রবে না, নেকি বদির হিসেব হবে, নেকি বদির হিসেব হবে, কেউ তোরে হাই পাবে না, আসছো একা যাইবা একা, সঙ্গে কে হো যাবে না, মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা, আছো একা যাইবা একা, সঙ্গে কে হো যাবে না।
আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম কর্মদোষে লজ্জিত, এমন এমন কিছু কাজ আছে যেগুলো মানুষ না জেনে, অর্থাৎ কাজটা তো বুঝে করে না, না বুঝে করার কারণেই লজ্জিত হয়, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, মিথ্যা, গীবত, এরপরে আপনার অপরের দোষ, মিথ্যা অপবাদ দেওয়া, কুধারণা করা, এর কারণে মানুষ লজ্জিত হয়। বিশেষ করে মা বাবার কষ্ট দেওয়া, মা বাবাকে যখন কোনো সন্তান কষ্ট দেয়, যে একটু আগেই কথাটা উঠছিল আমাদের আলোচনার মধ্যে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া, অন্য কোথাও রেখে আসা, এরপরে যখন সমাজের চোখে এটা ধরা পড়ে, হ্যাঁ, সমাজের চোখে বা মিডিয়ার সামনে যখন এটা প্রকাশ হয়ে যায়। কিছুদিন পূর্বে আমি একটি সংবাদ দেখলাম জহির ভাই, যে নিজের বাবাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসছে, তো এটা কোনোভাবে একটা চ্যানেলের ক্যামেরার সামনে চলে আসছে। যখন সন্তানকে ডাকা হলো, তো সে এখন ডানে বামে কথা ঘুরাচ্ছে, না বাবা তো কোথাও যাচ্ছিল বেড়াতে, বেড়াতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখি বাবা ওখানে যায়নি, এখানে পরে আছে। অর্থাৎ সে কিন্তু তার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছিল, তারপরে যখন মিডিয়ার সামনে চলে আসলো তখন সে কথাকে ঘোরানোর চেষ্টা করছে। মা বাবাকে যখন কষ্ট দেয় মানুষ, মা বাবাকে গালি, আচ্ছা গালিগালাজের কারণেও কিন্তু মানুষ লজ্জিত হয় কর্মদেশে, না মানুষ তাকে জানে, আরে এর মুখ এত খারাপ, কথায় কথায় গালি দেয়, এরপরে কথায় কথায় মিথ্যা বলে, এরপর বড়দেরকে সম্মান করতে জানে না। একবার এক ব্যক্তি, কিছু মুরব্বীরা বসা ছিল, বয়স্ক লোক, তো বয়স্ক লোক বসা থাকার কারণে হয়তো বা চার পাঁচজন ওখানে বসে কথা বলতেছিল পারিবারিকভাবে বা এলাকার, একজন কম বয়সী লোক তাদের চেয়ে ছোটো বা জুনিয়র গিয়ে তাদের সাথে চেয়ারে বসে গেছে। তো বসে যাওয়ার কারণে সবাই এই বিষয়টা আবার মাইন্ডে নেয় না, যে একটা বাচ্চা ছেলে, যুবক ছেলে মুরব্বীদের সাথে এসে বসে যাবে, সবাই এই বিষয়টা মাথায় নেয় না। আবার অনেকেই নিয়ে যায় এটা, এটাকে অন্যভাবে দেখে, কেমন বেয়াদব, মুরব্বীদের সামনে এসে চেয়ারে বসে গেছে, পার উপর তা পা তুলে বসছে, আবার মুরব্বীদের সামনে মোবাইল ইউজ করে, এই বিষয়টা অনেকে আবার কি নেয় মাথার মধ্যে নেয়। তো ওই যুবক এসে তাদের সামনে চেয়ারে বসে গেছে, আর আজকাল চেয়ারে বসার যুবকদের যে স্টাইল, বসেই এক পা আর এক পার উপর তুলে দেওয়া, পার উপর পা তুলে যেভাবে বসে,
অন্য অনেক দেশে আছে, এটা বেয়াদবি না,
বেয়াদবি না, হ্যাঁ,
অন্য আমাদের দেশে যেমন পা লাগলে আমরা কি করি, কারণ পা লাগলে আমরা সালাম
সালাম করি,
আদব, এটা বেয়াদবি মনে করি, কিন্তু অনেক দেশের সংস্কৃতি আছে পা লাগলে এটা মনে করে না,
লাগলে লাগুক,
লাগে আমাদের দেশ হিসেবে, যেহেতু আমাদের সংস্কৃতি,
জি
এটা আদব শিষ্টাচার, এটা আমাকে
মানতে হবে, রাইট। এই যে পা লাগার ব্যাপারটা, যদি দৈনিক কারো গায়ে একসাথে কাজ করলে, বড় যারা আছে তাদের যদি পায়ের সাথে বা কোনো রকম টাচ হয়ে যায়, তো 10 বারও যদি হয় দৈনিক, 10 বারই তাকে সালাম করে, আদব আমরা মনে করি। তো যখন ওই যুবক ছেলেটা গিয়ে চেয়ারে বসলো, পার উপরে পা উঠিয়ে, অন্য যে 5-7 জন মুরব্বী ছিল তারা একেবারে তার প্রতি কি হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, আর এক পর্যায়ে গিয়ে ওখান থেকে উঠে গেল। ওই ছেলেটাও জবাব দিচ্ছিল তাদের কথায়, বলল তাতে কি হয়েছে, আমি বসছি চেয়ারে, বসলে পার উপর পা উঠেই বসতে হয়, বা এটা অভ্যাস হয়ে গেছে আমার, বা এখন মানে ওই যুবক ছেলেটাও তাদের সাথে তর্ক করে, আর তারাও তাকে, ওই যুবককে বেয়াদব বলে বারবার কি করতেছে, কথা বলতেছে। তো এক পর্যায়ে মুরব্বীর এখান থেকে উঠে গেল। এই যে যদি আমরা একটু ভাবটা রাখি এখানে নিজের মধ্যে, যদি একটু ভাব রাখি কি হ্যাঁ এখানে মুরব্বীরা বসছে, আমার কথা বলার স্টাইল, আমার বসার স্টাইল, আমার মোবাইল ইউজ করার স্টাইল যদি একেবারে গুরুত্বপূর্ণ না হয়, তো মুরব্বীদের সামনে, টিচারের সামনে, ওস্তাদের সামনে, মা বাবার সামনে এগুলো না করা উচিত। একেবারে যদি প্রয়োজন দরকারি, হ্যাঁ,
আমাদের দেশে জাকির ভাই আপনি যে প্রসঙ্গ জানলেন, মোবাইল, এটা মানে করোনা যেমন আক্রমণ করছে সবাইকে,
মোবাইল মানুষকে আক্রমণ করছে নাকি,
যুব সমাজের মধ্যে এই ভাইরাসটা, মোবাইল ব্যবহার, সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ভাইরাস এমন ভাবে আক্রমণ করছে, জিজ্ঞাসা কেমন আছো, জি ভালো,
মোবাইলের দিকে তাকাই,
এই চলতেছে, হ্যাঁ কি দুপুরে খাবার খাইছো, হ্যাঁ খাইছি, স্কুলের ক্লাসে পড়ো, মানে সে ডোন্ট কেয়ার, মানে কোনো পাত্তাই দিচ্ছে না, বাবার সাথে কথা বলতেছে, মায়ের সাথে কথা বলতেছে, শিক্ষকের সাথে কথা বলতেছে, এলাকার মুরব্বীর সাথে কথা বলতেছে,
কিন্তু মোবাইল ইউজের সাথে সাথে উত্তর দিচ্ছে।
এই যে বিষয়টা, আমি যুব সমাজ যারা দেখতে পাচ্ছেন, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনে রাখবেন ওই যে গ্রামের সেই ভাষা, হ্যাঁ প্রবাদ বাক্য, আগের হাল যেভাবে যায় পিছনের হাল
এভাবেই যায়,
ঠিক তেমনি যায়। আপনি আজকে আপনার বয়োজ্যেষ্ঠদের, বয়স্কদের, আপনার বাবাকে, আপনার শিক্ষককে, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আপনার বড় ভাইকে, আপনার চাচাকে সম্মান করছেন না, খুব শীঘ্রই আপনাকে তার চেয়ে বেশি বেইজ্জতি করা হবে আপনার কর্মফলে। যে আমাদের গ্রামের আরেকটা ভাষা আছে, যে জমিনের মাটি জমিনে বাঙ্গা হয় আইলে ইন্ডা বাঙ্গে না, মানে ওই জমি যখন কৃষক আগে তো কোদাল দিয়ে কোবাইতো, তারপরে মুগুর দিয়ে ভাঙতো, তো জমিনেরটা যখন কোবায় জমিনটা, ওখানে বাড়ি দিয়ে ভাঙে, এটার একটাই না
রাস্তা,
তারপরে ভাঙা হয় না, ওই জায়গাতেই ভাঙা হয়। এর মানে অর্থটা হচ্ছে এই, তুমি যেমন করবে ঠিক তেমন ফল, রেজাল্ট পেয়ে যাবে,
পেয়ে যাবে।
প্রিয় ভাই, হে যুবক ভাই, আজকে আপনি খুব চিন্তা চেতনা উদাসীন আছেন, আপনি নিজেকে যেমন খুশি তেমন ভাবছেন, যেমন খুশি তেমন আচরণ করছেন, বলছেন আরে ধর একে সম্মান করে কি হবে, সে এমন না, আমাকে অবশ্যই এই সমাজের স্থিতিশীলতার জন্য,
জি
পরিবারের স্থিতিশীলতার জন্য আমাকে বড়দের সম্মান করতে হবে, হ্যাঁ সেটা শরীয়তসম্মতভাবে। যদি শরীয়তের বাইরে গিয়ে কেউ আপনার কাছে কমেন্টস করে, সেটা আপনি করবেন না। আমরা যেন এই বিষয়টা দিয়ে খেয়াল রাখি, পাশাপাশি আমাদের জাকির ভাই হোস্ট যে বিষয়টাকে উল্লেখ করলেন, বাবা মায়ের ব্যাপারটা অত্যন্ত লজ্জাকর বিষয়, আসলেই লজ্জাকর, না সমাজ গ্রহণ করে না ধর্ম গ্রহণ করে, কেউ কিন্তু এই বিষয়টাকে গ্রহণ করছে
না,
আজকে আমরা
ওয়েস্টার্ন আইনও না,
হ্যাঁ কোনো আইন না,
আইন না,
আইন তো এটা আছে যদি বাবা মার সাথে অন্যায় করে তাকে জেলে দেওয়ার আইন করা হয়েছে নতুন ভাবে, সেটা ধন্যবাদ,
ধন্যবাদ
সরকার ভালো এই সুন্দর একটি আইন করার জন্য। কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচার দেখতে দেখতে, মিডিয়া, খারাপ মিডিয়া দেখতে দেখতে, অপসংস্কৃতি দেখতে দেখতে, আমাদের অপসংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানাদি দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে, আমাদের মা বোনদের মগজের মধ্যে ময়লা ঢুকে গেছে, পাশাপাশি আমাদেরও ঢুকে গেছে। আমরা মনে করি মাইনাস, ব্যাস আমি নিজে, আমি আমার হাজবেন্ড থাকবো, আমি আমার ওয়াইফ থাকবো, মানে শুধু আমি আমার ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে থাকবো, আরেকজন থার্ড পার্সন বানিয়ে ফেলেছি আমার বাবাকে, আমার মাকে। এই যে আজকে আমি যেই ছেলেকে ভালোবাসার জন্য, যে মেয়েকে, আমার মেয়েকে ভালোবাসার জন্য, আমার মাকে, আমার বাবাকে বিসর্জন দিচ্ছি, এই 20 বছর পর আমি কিন্তু সেটা হয়ে যাচ্ছি,
ওই বয়সে চলে আসবো আমি,
20 বছর 30 বছর পরে কিন্তু প্রিয় ভাই, বেশি দূরে না, এই 20টা বছর অপেক্ষা করেন, আপনার কাছে এরকমটি আসবে,
কর্মফল আপনাকে,
কর্মফলে লজ্জিত হতে হবে,
লজ্জিত হতে হবে, রাইট রাইট,
খুব লজ্জিত হতে হবে এবং অসহায় করবে আপনাকে,
অসহায় হয়ে যাবে।
তো প্রিয় ভাই, আমি যেন এটা না করি, আল্লাহর ওয়াস্তে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। অনেক যুবক ভাই আছে নিজেরা হাতের মধ্যে চুরি পড়ে,
কর্মদোষে লজ্জিত,
ঠিক আছে না, কিছু সমাজের মধ্যে যাওয়ার পর এরকম লজ্জা পায় তারা,
কানে আবার দুলো পড়ে আছে,
কানে দুলো পড়ে। আমরা যখন ছোট সময় স্কুলে পড়তাম না, তো ছেলেরা কোনো কিছু প্রতিযোগিতা নিতাম এবং সাহস দেখায় বলতাম, যদি আমি এটা না পারি করতে তাহলে আমি চুরি পড়বো, মানে বেইজ্জতি, অর্থাৎ ওই যে বলে না আমি কান ধরে উঠবোস করবো যদি এই কাজ না পারি, এটা একটা অপমান, না তো চুরি পড়বো, চুরি করে হাঁটবো,
এটা বুঝাতে চাই কি যদি না পারি তো অপমানের একটা
জুতার মালা, জুতার বাড়ি, কিংবা কান ধরে উঠবোস, কিংবা চুরি পড়া, এই সব একই শ্রেণীর বিভিন্ন ক্যাটাগরি। তো আমি আজকে, আপনি কোন অপরাধ করছেন
যে আপনি অপমানিত হচ্ছেন,
আপনার এই বেইজ্জতির লজ্জা বহন করতেছেন আপনি,
রাইট? এখন আরেকটি বিষয় জড়িয়ে, সেটা হলো গিয়ে যে হয়তোবা আপনার দৃষ্টিতে আপনার হাতে চুরি পরা, কানের দুল পরা, চুলের স্টাইল আপনার কাছে হয়তোবা ভালো লাগছে, বিদায় আপনি এটা করছেন, কিন্তু শিক্ষিত সমাজ, ভদ্রলোক, ভালো মানুষ এটাকে ভালো চোখে দেখে না, ভালো দৃষ্টিতে দেখে না। আপনার এই চুরি পরার কারণে, আপনার দুল পরার কারণে, এই যে স্টাইলগুলো করছেন এর কারণে আপনার ভাইকে বা আপনার বাবাকে বা আপনার আত্মীয়কে কত মানুষ যে কত ধরনের কথা বলছে আজ পর্যন্ত
সমাজে, তার উপাধি কি জানেন, বখাটে ছেলে।
কেমন একটা উপাধি,
বখাটে ছেলে আপনার উপাধি আপনি পেয়েছেন,
অথচ ছেলেটা ভালো,
ভালো ছেলে,
ভালো ছেলে, না কখনো নেশার দিকে গিয়েছে, না কোনো খারাপ রিপোর্ট তার নামে আছে, শুধু এই 2-4টা কাজের জন্য চুরি পরার কারণে কি একটা পড়ছে হাতে, না এতে
কোনো সিরা প্যান্ট পরেছেন, ফুটা প্যান্ট, হ্যাঁ, এজন্য আপনাকে বখাটে ছেলে উপাধি দিয়েছে, এবং এটা বাস্তব উপাধি কিন্তু, অবাস্তব না।
জি জি জি, ইনশাআল্লাহ তাআলা কারী সাহেব থেকে যে সূরা মুলকের শেষ 2 আয়াতে কারিমা দর্শক শ্রোতা শুনতে চেয়েছেন, আমরা শুনেই এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بِمَاءٍ مَعِينٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْحَبِيبُ الْكَرِيمُ
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
মুস্তফা জানে রহমত পেলা খো সালাম শমে বজমে হিদায়ত পেলা খো সালাম গৌস আজম ইমাম মুত্তাকাওয়ানো কাজলবায়ে শানে কুদরত পেলা খো সালাম মুঝসে খিদমত কে কুদসি কহে হারাজা মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম ডাল দে কলব মে আজমতে মুস্তাফা সৈয়দে আলা হযরত পেলা খো সালাম ফয়জ সে জিল কে লাখো নামাজি বনে ফয়জ সে জিন কে লাখো ইমামে সজে উস আমিরে আহলে সুন্নত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমআ বজমে হিদায়ত পেলা খো সালাম।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।